ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর, বাংলাদেশে এবং ভারতে রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনের সেনা অভিযান বন্ধ করার ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কিছু কিছু রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাচ্ছেন।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
নতুন মার্কিন ভিসা নীতি সম্পর্কে ভারতের উদ্বেগের কথা মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী।
পরমাশিস ঘোষ রায়।
লিবিয়ায় অপহৃত ভারতীয় ডাক্তার ছাড়া পেয়েছেন এবং শীঘ্রই তাকে দেশে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।
আরো থাকবে সাপ্তাহিক, নিয়মিত সাপ্তাহিক হ্যালো ওয়াশিংটন। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় থেকে যে নীতিমালার রূপরেখা জারি করা হয়েছে তার ফলোদয়ে নিবন্ধীকৃত নয় এমন লক্ষ লক্ষ অভিবাসীকে ফেরত পাঠানো হতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী জন কেলি গতকাল মঙ্গলবার ওই নীতিমালা রূপরেখা জারি করেন যাতে গেল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে যে দুটি নির্বাহী নির্দেশ ইস্যু করা হয়েছিল এ মন্ত্রণালয় তা কীভাবে বলবৎ করবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এদেশে অবৈধভাবে প্রবেশ করা লোকজন যারা মারাত্মক কোনো অপরাধ সংঘটনের জন্য দায়ী তাদের বহিষ্কারের ব্যাপারেই মনোযোগ নিবদ্ধ করা হয়। কেলি ওই ধরনের নীতিমালা খারিজ করে দিয়ে বলেছেন এখন সেই সব লোকের বহিষ্করণের ওপর অগ্রাধিকার দেওয়া হবে যারা কিনা যে কোনো ধরনেরই অপরাধ সংঘটনের জন্য দায়ী বলে জানা যাবে, যারা কিনা এমন কিছুর জন্য দায়ী যা অভিযোগ দায়েরের উপযোগী বলে গণ্য হবে, সরকারি ত্রাণের অর্থ পেতে অন্যায্যভাবে কোনো ত্রাণ কর্মসূচিকে ব্যবহার করেছে যে ব্যক্তি, অথবা একজন অভিবাসন কর্মকর্তার বিচারে যে ব্যক্তি কিনা জন নিরাপত্তার বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, শৈশব অবস্থায় এদেশে এসেছিল অথবা যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ীভাবে এদেশে বসবাসকারী ব্যক্তির নিবন্ধীকৃত নন এমন পিতামাতার বিষয় যা কিনা ওবামা শাসনামলের নির্বাহী নির্দেশে মুলতুবি রাখা হয়েছিল সেটা খারিজ করা হচ্ছে না। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জন কেলি বলেন স্থানান্তরযোগ্য সকল বহিরাগতের ব্যাপারে এ দফতরের কর্মী কর্মচারীবৃন্দ বিশ্বস্ততার সঙ্গে অভিবাসন আইন প্রয়োগ করবেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেটিক দলীয় সেনেট বিধায়ক কমলা হ্যারিস বলেন অভিবাসন নীতির ব্যাপারে ট্রাম্প প্রশাসন পিছন পানে হটে চলেছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় হুইপ স্টেনি হোয়ার আমেরিকার মানুষকে নিরাপদ করবার উপযোগী কোনো বিষয় এটা নয় বলে নতুন এই পরিকল্পনার বিরূপ সমালোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিসার ব্যাপারে সুসমন্বিত, দূরদৃষ্টি সম্পন্ন, পারম্পর্য রক্ষিত হয় এমন ভিসা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে যুক্তরাষ্ট্রে কাজ করার ব্যাপারে হাজার হাজার দক্ষ ভারতীয় পেশাজীবীর জন্য তা উপযোগী হয় এবং ভারতের ১৫ কোটি ডলারের রমরমা সফটওয়্যার শিল্পের সুরক্ষায়ও মদদ মিলতে পারে। ওয়ার্ক ভিসার ব্যাপারে খোলা মন নীতি অনুসরণের জন্য ভারতীয় নেতা আহ্বান জানান যুক্তরাষ্ট্র কংগ্রেসের ২৬ সদস্যের দ্বিদলীয় একটি প্রতিনিধি দলের সঙ্গে তাঁর বৈঠককালে। দলটি সপ্তাহব্যাপী এক সফরে বর্তমানে ভারতে রয়েছেন। আমেরিকার শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় ট্রাম্প প্রশাসন H-1B ভিসা কর্মসূচি পুনর্বিন্যস্ত করবে বলে নতুন দিল্লিতে আশঙ্কার উদ্রেক হয়েছে। এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে এসে বিদেশি পেশাজীবীরা কাজ করবার সুযোগ পেয়ে থাকেন এবং এ ভিসার আওতায় সবচেয়ে বেশি লোক যুক্তরাষ্ট্রে আসেন ওই ভারত থেকেই। এ বিষয়ের উপরেই আবার রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
মোদী বললেন আমেরিকায় ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীরা ভিসার সুযোগের অপব্যবহার করেন এই ধারণাটি মোটেই ঠিক নয়। এছাড়া আমেরিকায় কাজ করতে গিয়ে কেবল ভারতীয়রাই যে উপকৃত হচ্ছেন তা নয়, সমৃদ্ধ হচ্ছে মার্কিন অর্থনীতিও। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন ভারতীয় কোম্পানিগুলিতে ৪ লক্ষেরও বেশি মার্কিন নাগরিক কর্মরত, শুধু ভারতীয়রাই একতরফা সুবিধে পাচ্ছেন এ ধারণা একেবারেই তাই ভুল। ভারতীয় পেশাদারদের সাধারণত ৬ বছরের জন্য আমেরিকায় বসবাসের ভিসা দেয়া হয়, এই মেয়াদ শেষ হলে এরা স্বদেশে ফিরে আসেন। মোদীর সঙ্গে কংগ্রেস সদস্যদের বৈঠকের কথা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয় প্রধানমন্ত্রীর দপ্তরই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমেরিকার মুসলিম নাগরিকেরা নির্বিচার ধ্বংসযজ্ঞের শিকার যুক্তরাষ্ট্রের মিজুরি রাজ্যের একটি ইহুদি উপাসনালয়ের মেরামতির জন্য হাজার হাজার ডলার অর্থ সংগ্রহ করেছেন চাঁদা তুলে। সেন্ট লুইসের উপকণ্ঠবর্তী বিশ্ববিদ্যালয় অন্তর্গত শহরটির ওই ইহুদি উপাসনালয় সেনেগগটি দুষ্কৃতিকারীদের হাতে ধ্বংসযজ্ঞের শিকার হয়। মেরামত কাজের জন্য লিন্ডা সারসার এবং তারেক আল মেসেদি মিলে অনলাইনে $20,000 চাঁদার জন্য আবেদন জানান মঙ্গলবার। মাত্র কয়েক ঘণ্টার ভেতরেই চাঁদার অঙ্ক $20,000 মাত্রা ছাড়িয়ে যায় এবং বুধবার সকাল নাগাদ অর্থের পরিমাণ গিয়ে দাঁড়ায় $55,000-এরও বেশিতে। উদ্যোক্তারা বলছেন, মেরামতিতে যাই ব্যয় হবে সে অর্থ পরিশোধের পর যাই বাঁচবে সেটা ভাঙচুরের শিকার অন্য আর কোনো ইহুদি কেন্দ্রের জন্য প্রদান করা হবে। ইদানিং ইহুদি বিরোধী হুমকি যেভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রে, তার প্রেক্ষিতে ধিক্কার ব্যক্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা থেমে যাবে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনে সেনা অভিযান বন্ধের ঘোষণা দেবার পর থেকে বাংলাদেশে অংশগ্রহণকারী কিছু কিছু রোহিঙ্গা স্বদেশে ফিরতে শুরু করেছেন। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
গত 15 ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনে সেনা অভিযান বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কিছু কিছু রোহিঙ্গা স্বদেশে ফিরতে শুরু করেছেন বলে স্থানীয়রা এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কক্সবাজারের টেকনাফ এলাকার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ সংবাদ মাধ্যমকে বলেছেন,
প্রায় 800 লোক আমরা অলরেডি আমাদের কাছে হিসাব আছে, ওনারা চলে গেছে।
স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের দুর্গম একটি চরে স্থানান্তরের পরিকল্পনাও তাদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। এদিকে মিয়ানমারে মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের স্পেশাল রিপোর্টার ইয়াং হি লি বুধবার কক্সবাজার শহর থেকে 70 কিলোমিটার দূরের টেকনাফের লেদা এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও কয়েকজন রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের মহাকাশ বিজ্ঞানের অগ্রগতিতে উদ্বিগ্ন চীন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারত ক্রমশই মহাকাশ প্রযুক্তি ও গবেষণায় বড়সড় থ্রেট হয়ে উঠছে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় এই রিপোর্টটি পাঠিয়েছেন।
একই রকেটে 104টি উপগ্রহ সফলভাবে নিক্ষেপ করে গোটা বিশ্বের কাছে মহাকাশ বিজ্ঞানে ভারতের এই চমকপ্রদ সাফল্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বেজিং। আজ যখন চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন পর বহু প্রতীক্ষিত উচ্চ পর্যায়ের বিদেশ সচিব স্তরের বৈঠক শুরু হচ্ছে, আর সেই বৈঠকের প্রাক্কালে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস সরাসরি জানিয়েছে, ভারত ক্রমেই মহাকাশ প্রযুক্তি ও গবেষণায় বড়সড় থ্রেট হয়ে উঠছে। ভারতীয় বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেও বলা হয়েছে, এত কম ব্যয় এই বিরাট সাফল্য অর্জন করে ভারত বিশ্বের অন্যতম প্রথম সারির মহাকাশ প্রযুক্তির শক্তি হিসেবে জায়গা করে নিয়েছে, এটা চীনের কাছে চিন্তার। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মালয়েশিয়ার পুলিশ আজ বুধবার বলেছে যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈপিত্র্য ভাইয়ের দৃশ্যত হত্যা বলেই মনে করা হচ্ছে। যে ঘটনাকে তার সঙ্গে জড়িত বলে সন্দেহ হয় এমন দুই নারী জানতেন যে তারা ঠিক কি করতে চলেছেন এবং এ কাজের জন্য যথোপযুক্ত প্রশিক্ষণও তাঁদের ছিল। কিম জং ন্যামের ওই হত্যার সঙ্গে জড়িত অন্তত এক নারী, যিনি কিনা ধরা পড়েছেন, বলেন যে তাঁকে ফন্দি করে এ কাজের জন্য জড়ানো হয়েছিল। টিভি অনুষ্ঠানের শুটিং হবে বলে তাঁকে মিথ্যে বলে এ কাজে প্রবৃত্ত করা হয়েছিল। পুলিশের ইন্সপেক্টর জেনারেল খালেদ আবুবাকার বলেছেন, এটা কোনো ছবির শুটিংয়ের ব্যাপার নয়, পরিকল্পনা মাফিক ওই কাজ করানোর জন্য ওই দুই নারী যথোপযুক্ত ট্রেনিংও নিয়েছিলেন। বিমানবন্দরের সিকিউরিটি ক্যামেরা দেখা গিয়েছে যে এক নারী পিছন থেকে তাকে জাপটে ধরে তার মুখমণ্ডলে জোর করে কিছু চেপে ধরছেন। এরপরই ওই মহিলা নিজের দুহাত মুখের থেকে দূরে সরিয়ে রেখে দৌড়ে বাথরুমে মানে চলে যান। অর্থাৎ বিষাক্ত কিছু যে তার হাতে লেগে রয়েছে সেটা তিনি জানতেন এবং হাত ধুতেই তিনি সম্ভবত বাথরুমের দিকে গিয়েছিলেন, এটা তো বোঝাই যায়। দক্ষিণ আফ্রিকার একটি আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে আসার জন্য সরকারের যে পরিকল্পনা তার বিরুদ্ধে রায় দিয়েছে। হেগের ওই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বের হয়ে আসার সিদ্ধান্তকে আদালত সংবিধান বিগর্হিত বলে রায় দেয় বুধবার দিন। কারণ হিসেবে বলা হয়, বের হয়ে আসার নোটিশ জারির আগে সংসদের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করা হয়নি। দক্ষিণ আফ্রিকার ওই আদালত নোটিশ খারিজ করবার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় গত বছরে 2015 সালে সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাশিরের বিতর্কিত সফরের পরপরই। কথিত যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালত আইসিসি থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। হ্যালো, এখন শুরু হচ্ছে সাপ্তাহিক কল ইন শো হ্যালো ওয়াশিংটন। বিষয়, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং পররাষ্ট্রনীতি। উপস্থাপনায় শগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ আসানুল হক। শুভ সন্ধ্যা হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যেমন শুনলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং পররাষ্ট্রনীতি। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান, তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক, আমাদের অনেক কলার ইতিমধ্যেই কল করছেন। হ্যালো,
আমি ইসমত আরা আবাদারবি পেন্সিলভেনিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি বহু যুগ ধরে সোভিয়েত ইউনিয়ন থাকা থেকে শুরু করে রাশিয়া হওয়া পর্যন্ত, এই পর্যন্ত 2016 পর্যন্ত কখনোই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক ছিল না, সবসময় কোল্ড ওয়ার টাইপের একটা সম্পর্ক ছিল। তো এরকম অবস্থায় আমরা দেখছি যে এখন নতুন প্রেসিডেন্ট, আমাদের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কটা সুন্দর করতে চাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব করা?
ইসমাতারা, অনেক ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন করার জন্য। ইসমাতারা পেনসিলভেনিয়া থেকে কল করছেন। তার প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কখনোই তেমন ভালো সম্পর্ক ছিল না, ট্রাম্প তা ভালো করতে যাচ্ছেন, তা কি সম্ভব? প্রথমেই ডক্টর শফিকুর রহমানের কাছে যাচ্ছি।
ধন্যবাদ ইসমাতারা, সুন্দর প্রশ্ন এবং কঠিন প্রশ্ন। কারণ আমি বলছি যে সম্ভব না, এটা একেবারে ঠিক না, সম্ভব। কিন্তু আমেরিকার যে পররাষ্ট্র নীতি আমরা দেখে এসেছি, আমেরিকার প্রোঅ্যাক্টিভ এর চেয়ে তারা রিঅ্যাক্টিভ পররাষ্ট্রনীতি। আমেরিকার পররাষ্ট্রনীতিতে সাধারণত যদি কোনো শত্রু থাকে, তাহলে আমরা সোশ্যাল সায়েন্স এবং অন্য জায়গায় দেখেছি যে তখন সমাজের যে বিভিন্ন শক্তি থাকে, ফোর্স থাকে, ইনস্টিটিউশনসগুলো থাকে, সেগুলো সরকার এবং বিভিন্ন সমাজের ইনস্টিটিউশনসগুলো একসাথে হয়ে একটা সিদ্ধান্তে আসতে পারে। এখন রাশিয়ান পলিসি আমরা যেটা গত 50 বছরে দেখেছি, যার জন্য আমেরিকার সাথে সম্পর্ক ভালো ছিল না, কোল্ড ওয়ার ছিল এবং তাদের কমিউনিজম ছিল এবং সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের যে ব্যক্তি স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, বাক স্বাধীনতা, পত্রিকা পত্রপত্রিকার স্বাধীনতা, এগুলো সোভিয়েত ইউনিয়নে কখনো ছিল না, কোনো কমিউনিস্ট কান্ট্রিতে নাই। আমরা জানি নর্থ উত্তর কোরিয়ায়, আমরা জানি কিউবায় এবং অন্য অন্য জায়গায় যেখানে এখনো কিছু কিছু কমিউনিজম রয়েছে, চায়নায়ও তাই, চীন দেশেও তাই। কাজেই এই স্বাধীনতার ভিত্তিকে যদি পশ্চাতের ডেমোক্রেসির ভিত্তি হিসেবে আমরা ধরি, তাহলে বলতে হবে যে রাশিয়া এখনো পর্যন্ত এই পর্যায়ে আসেনি যেখানে একটা ভালো সম্পর্ক আমেরিকার সাথে বা পশ্চিমাত্যের সাথে, পশ্চিম ডেমোক্রেটিক সমাজগুলো দেশগুলোর সাথে কোনো একটা ভালো সম্পর্ক হতে পারে। তবে ট্রাম্প যদি এই কোনো ইনিশিয়েটিভ নিয়ে, ভালো রকম কোনো ইনিশিয়েটিভ নিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে কোনো এগ্রিমেন্ট করে, বা আমরা এই গত দু বছরেও দেখেছি যে ইউক্রেন ঘটনা এবং অন্য অন্য ঘটনা, রাশিয়ার যে ঘটনা, রাশিয়ার যে অবস্থা এখন অবস্থান রয়েছে সেটা হচ্ছে যে তারা সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে গিয়ে তারা খুব ক্ষোভ এবং দুঃখ এবং রাগান্বিত হয়ে আছে, এবং তারা চেষ্টা করছে তাদের পুরনো দেশগুলোকে আবার দখল করে নেওয়া বা কাছাকাছি নেওয়া। কাজে সেই পর্যায়ে আমি বলবো এটা খুব একটা অসম্ভব ব্যাপার, অন্তত এই পর্যায়ে।
আচ্ছা, ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনি কি মনে করেন?
ধন্যবাদ। এটি একটি চমৎকার প্রশ্ন যে গত 50 বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মধ্যে যে সম্পর্ক, একটা দ্বান্দ্বিক সম্পর্ক আমরা লক্ষ্য করেছি আসলে বিশ্ব আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং দুটো রাষ্ট্র কেন দ্বান্দ্বিক সম্পর্কে লিপ্ত হয়। শুধুমাত্র দুটো রাষ্ট্রের যদি আমরা একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা থাকলেই কি সেখানে দুটো রাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক হবে? যখন সোভিয়েত ইউনিয়ন কমিউনিজম ছিল না, তখনও আমরা দেখেছি যে ইউরোপের বিভিন্ন যে রাষ্ট্র, যেমন ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের একটা দ্বান্দ্বিক সম্পর্ক। এই দ্বান্দ্বিক সম্পর্ক উৎসটা কোথায়? সে দ্বান্দ্বিক সম্পর্ক তখনই হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন প্রতিটি রাষ্ট্র মূলত পরিচালিত হয় তার যে সর্বোচ্চ জাতীয় স্বার্থ কি করে তারা অ্যাচিভ করতে পারে সে লক্ষ্যকে কেন্দ্র করে। যখন দুটো রাষ্ট্রের জাতীয় স্বার্থ একই জায়গায় মিলে যায়, তখন আমরা দেখি দুটো রাষ্ট্রের মধ্যে একটি চমৎকার সম্পর্ক। কিন্তু যখন দুটো রাষ্ট্র জাতীয় স্বার্থ বিপরীতমুখী হয়, তখনই সেই দুটো রাষ্ট্রের মধ্যে আমরা এক ধরনের দ্বান্দ্বিক সম্পর্ক বা কোল্ড ওয়ার টাইপ সম্পর্ক আমরা দেখি। সুতরাং আমরা দেখি আসছে যে 1945 সাল থেকে বা তারও আগে থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতীয় স্বার্থ আন্তর্জাতিক ক্ষেত্রে এবং সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে যে রাশিয়ান ফেডারেশনের যে জাতীয় স্বার্থ, সেটি সবসময় বিপরীতমুখী অবস্থানে ছিল। এখনো আমরা দেখছি মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং অন্যান্য যে জায়গাগুলো পৃথিবীর, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুটো বিপরীতমুখী স্বার্থকে মাথায় রেখে কিন্তু তাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে, এবং দুটো রাষ্ট্রই চাচ্ছে যে সর্বোচ্চ অ্যাডভান্টেজ নিতে। সুতরাং এই যখন অবস্থা, এর মধ্যে থেকে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং পরবর্তীতে ক্ষমতায় এসেও তিনি এই প্যাটার্নটাকে ব্রেক করতে চাইলেন, এবং প্যাটার্নটাকে ব্রেক করে উনি বলতে চাচ্ছেন যে আমরা রাশিয়া এবং আমেরিকার মধ্যে যদি সুসম্পর্ক করি সেটা বিশ্বের জন্য ভালো। কিন্তু সেটা যখন উনি বললেন, তখন আমরা যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এতদিন যাবৎ অনুসৃত যে পররাষ্ট্র নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এস্টাবলিশমেন্ট, তারা কিন্তু বিষয়টিকে খুব ভালোভাবে নেননি। ফলশ্রুতিতে আমরা এখনো পর্যন্ত দেখছি, এমনকি ট্রাম্পের সঙ্গে যারা কাজ করছেন তাদের মধ্যেও আমরা দেখছি এই প্রশ্নে এক ধরনের মতবিরোধ, এবং তাদের একটি কংক্রিট অবস্থান আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সুতরাং এই ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত দুরূহ বলেই আমার কাছে মনে হয়, এবং সেটি সুসম্পর্ক যদি স্থাপন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও যদি আন্তরিক কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়, এটি আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে সার্ভ করবে কিনা সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন রয়ে যায়। সুতরাং আমার কাছে মনে হয় না খুব অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অত্যন্ত সুসম্পর্ক স্থাপিত হবে, বরং দিনকে দিন যে কোল্ড ওয়ার আমরা পিছনে ফেলে এসেছিলাম সে কোল্ড ওয়ারেরই আরেকটি রূপ আমরা দেখতে পাবো, এবং সেটি বোধহয় আরো নতুন ভাবে বিকশিত হবে, এটি আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত।
অনেক ধন্যবাদ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এমনকি কংগ্রেসেও অনেক সেনেটররা, কংগ্রেসম্যানরা এ বিষয়ে মানে কথা বলছেন এবং আরো কি হবে ভবিষ্যতে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আমি আরো অনেকে কল করছেন আমাদের, কল নেওয়ার আগে আপনাদের শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি যে আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের কাছে সরাসরি ফোন করার নম্বর হচ্ছে 2026193062, এবং আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং পররাষ্ট্রনীতি। আর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমার নাম এল বারকাত, আমি ওয়াশিংটন ডিসি এরিয়ায় বসবাস করি। আমার প্রশ্ন, নতুন প্রেসিডেন্ট আর নতুন অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমাদের মিডল ইস্ট পিস প্ল্যানের ব্যাপারে অনেক হাই হোপস আছে, তবে প্রেসিডেন্ট ও সেক্রেটারি অফ স্টেটের ডিফারেন্স অফ অ্যাপ্রোচের উপর আপনারা কোনো মন্তব্য করবেন? ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আলবার্কাত, উনি এখানে কাছাকাছি বোধ হয় আছেন ডিসিতে। তিনি বলছেন যে নতুন প্রশাসন মধ্যপ্রাচ্য বিষয়ে কিছু করতে পারবে সে বিষয়ে আমাদের অনেক আশা আছে। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বা কিভাবে তারা অগ্রসর হন সে ব্যাপারে তাদের অ্যাপ্রোচের কথা বলছেন। প্যানেলিস্টরা কি মনে করেন? আমি প্রথমেই ডক্টর সাইদ ইফতেকার আহমেদের কাছে যাচ্ছি।
ভালো প্রশ্ন উনি করেছেন। আমরা এই প্রশাসনে যেটা দেখছি, যেটা আমরা গত 50 বছরে মার্কিন প্রশাসনে যেটা দেখিনি, যে সরকারের মধ্যেই আসলে ভিন্ন ভিন্ন মত কাজ করছে এবং এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে পলিসিটা কি হবে সেক্ষেত্রে এখনো একটি কংক্রিট অবস্থানে সরকার যেতে পারেনি বলেই অনেক বিশ্লেষক মনে করছেন। এবং সিনেটর জন ম্যাককিন অনেকটা কঠিন ভাবে বলেছেন যে একটা এক ধরনের ডিসফাংশনাল গভর্নমেন্ট হিসেবে উনি এটাকে চিহ্নিত করতে চাচ্ছেন ফলে। এবং আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও মানে ঘন ঘন অবস্থান পরিবর্তন দেখছি। যেমন আমরা নির্বাচনের আগে উনি যে ভাষায় কথা বলেছেন, নির্বাচনের পরবর্তী সময়ে উনি অনেক জায়গা থেকে সরে এসছেন, সে অবস্থান দেখছে। আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও উনি একবার একটি কথা বলছেন, পরবর্তীতে আরেকটি অবস্থানে চলে যাচ্ছেন। এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে উনি কতগুলো মৌলিক পরিবর্তন আনতে চাচ্ছেন ওবামা প্রশাসনের সঙ্গে তুলনা সাপেক্ষে। আর যেমন উনি দুরাষ্ট্রনীতি থেকে সরে আসতে চাচ্ছেন, এবং এসে দুরাষ্ট্রনীতি থেকে সরে এসে উনি উনার মার্কিন পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে উনি পরিচালনা করতে পারবেন কিনা এটি এখনো প্রশ্ন সাপেক্ষ। উনি সিরিয়ার ক্ষেত্রে বলতে চাচ্ছেন যে উনি বাশার আল আসাদ সরকারকে ক্ষমতায় রেখে হলো আইসিসির বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত, এবং এক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা নিতে উনি প্রস্তুত, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন যে ট্র্যাডিশনাল যে পররাষ্ট্রনীতি ছিল সেটার সঙ্গে সাংঘর্ষিক। এবং আমরা দেখছি এর পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ কতগুলো মুসলিম রাষ্ট্র থেকে উনি অভিবাসী আসার উপর নিষেধাজ্ঞা সহ সমস্ত যে কোনো মানুষ আসার উপরে নিষেধাজ্ঞা উনি দিতে চাচ্ছেন। সুতরাং এই বিষয়গুলি নিয়ে উনি কতটুকু এগোতে পারবেন, আমরা দেখছি যে সরকারের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আদালত সেখানেও একটি দ্বিমুখী অবস্থান। সুতরাং সব বিষয়ে মিলে আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন যে বর্তমান সরকার এখন একটা স্থিতিশীল অবস্থা আসতে পারেনি, এবং একটা কংক্রিট পররাষ্ট্র নীতি তারা এখন পর্যন্ত ফর্মুলেট করতে পারেনি। সুতরাং যতক্ষণ পর্যন্ত একটি কংক্রিট পররাষ্ট্র নীতি ফর্মুলেট করতে পারবে ইউনিফাইড ভাবে, সরকারের যে দুটো অর্গান বিশেষত যে এক্সিকিউটিভ বডি যেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং কংগ্রেস, ততক্ষণ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র নীতি একটা অস্পষ্টতা, এক ধরনের দ্বৈততা, এ ধরনের জিনিসগুলি আমরা দেখব, যেটা আলটিমেটলি আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সেই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে বলে আমার কাছে মনে হচ্ছে।
অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান।
আমার উনি যেটা বলেছেন অত্যন্ত সত্যি কথা, কিন্তু তার সাথেও আমি অ্যাড করতে পারি যে আমরা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেনের এবং প্ল্যাটফর্মগুলো দেখি, উনি একটু কনফিউজিং আনপ্রেডিক্টেবল সিচুয়েশন অলরেডি উনি তৈরি করে ফেলেছেন নেটো সম্পর্কে। নেটোকে মানে কিভাবে চলবে, কিভাবে একটা সম্পর্ক তৈরি করবে, একই রকমভাবে আমরা দেখেছি চীনের সাথে, চীনের যে ফর্মোজা বা তাইওয়ানের যে পলিসি এক চীন, সেটা উনি ক্লিয়ারলি। আমার যেটা মনে হয় যে এখনো পর্যন্ত তার পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেক শিক্ষা হওয়া নেওয়া দরকার, কিভাবে গত 50 বছর বা তারও বেশি সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে এবং কি কারণে তৈরি হয়েছে। র্যাশনাল, আমরা নিউ ইয়র্ক টাইমসে সেদিন একটা আর্টিকেল দেখেছি যে র্যাশনাল যুক্তি কি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি তৈরি হওয়ার। এই যুক্তিগুলো সম্পর্কে যদি আমরা পরিষ্কার না হই বা যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিষ্কার না হয়, প্রেসিডেন্ট বিশেষ করে যদি একটা ক্লিয়ার ধারণা না থাকে, তখন এই ধরনের কনফিউশন এবং এই ধরনের একটা দ্বান্দ্বিক সিচুয়েশন তৈরি হতে থাকবে, এবং এটা কোথায় গিয়ে শেষ হবে এটা বলা মুশকিল। আমরা অস্ট্রেলিয়ার সাথে দেখেছি, আমরা মেক্সিকোর সাথে দেখছি, মানে একটা কনফিউজিং, একটা আনপ্রেডিক্টেবল একটা ফেজে আমরা চলে যাচ্ছি এই পররাষ্ট্রনীতি নিয়ে। এটা যুক্তরাষ্ট্রের জন্য ভালো না, সারা পৃথিবীর জন্য ভালো না, এবং রাশিয়া এবং চায়না বা অন্যরা যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছিল তাদের জন্য ভালো না, কারণ এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে আমরা এখনো ঠিক সঠিকভাবে বুঝতে পারছি না।
অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আমাদের আরেকজন কল করেছেন মুজিব ঢাকা থেকে। হ্যাঁ হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা।
জি আমি ঢাকা থেকে শরীফ মুজিব বলছিলাম। আজকের যে আলোচনার বিষয়টা খুবই সময় বিবেচনার মনে হয়েছে আমার কাছে, কারণ হলো যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি অ্যাকচুয়ালি সারা বিশ্বের কাছে অনুকরণীয় আমার কাছে ছিল বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু এই নতুন যে সরকার গঠন হচ্ছে যুক্তরাষ্ট্রে, তাতে মনে হচ্ছে যে এই একবার এসে আমরা একটা বাংলা শব্দ ব্যবহার করি যে গণেশ উল্টে যাওয়ার মতো। যাদের সাথে যুক্তরাষ্ট্রে এতদিন দেখেছি যে ভীষণ ভালো সম্পর্ক এসব দেশের সাথে, এসব রাষ্ট্রের সাথে, ঠিক তার উল্টাটা দেখা যাচ্ছে এই সরকার গঠন করার পর থেকে। ইভেন যদিও আমরা বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে বেশি চিন্তিত থাকি অনেক দূরে থেকে, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি অ্যাকচুয়ালি কি হবে সেটা এখন পর্যন্ত আমরা কোনো স্পষ্ট ধারণা পাইনি। তো এই বর্তমান সরকার বিভিন্ন দেশের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করছে তাতে কি মনে হয় যে আজকের যারা আলোচক আছেন তারা কি মনে করছেন যে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি কি হতে পারে, আর সেটা কি আগের সরকারের আমলে যেমন ছিল, ওবামা সরকারের আমলে যেমন ছিল তেমন হতে পারে, নাকি আরেক আরো ভালো বা কোনো নেতিবাচক দিকে যেতে পারে?
অনেক ধন্যবাদ মুজিব ঢাকা থেকে কল করার জন্য। প্যানেলিস্ট আপনারা তো শুনলেন, তিনি জানতে চাচ্ছেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক হবে, কি পররাষ্ট্রনীতি হবে, কারণ এখনো স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না। ওবামা প্রশাসনের সময় যেরকম ছিল বা তার আগে বুশ প্রশাসনের সময় ছিল। তো আমি প্রথমেই যাচ্ছি ডক্টর সাইয়েদ ইফতেখার আমাদের কাছে।
আপনি বলে উত্তরটা দিয়ে দিয়েছেন যে এখনো বোঝা যাচ্ছে না যে স্পষ্ট করে যে বর্তমান ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে যে পররাষ্ট্রনীতি, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি কেমন হবে। এই বোঝা না যাওয়ার মূল কারণটা হচ্ছে দুটো, একটা হচ্ছে যে আভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। আভ্যন্তরীণ যে বিষয়টা সেটা হচ্ছে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমরা যেটা আমেরিকার ইতিহাসে দেখিনি, প্রচুর বিক্ষোভ আন্দোলন এই সরকারের বিরুদ্ধে হয়েছে এবং হচ্ছে এখনো। এবং যে প্রশাসন যেটা আমরা দেখছি পাশাপাশি যে নিজেদের মধ্যে অস্পষ্টতা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতি যে এতদিন ধরে যে ট্র্যাডিশন চলে আসছে আমেরিকার, সে পররাষ্ট্রনীতিকে ব্রেক করার একটা প্রবণতা আমরা দেখছি। কিন্তু ব্রেক করে এটা কতটুকু রিয়েলিস্টিক এবং আদৌ সেটা ব্রেক করা পসিবল কিনা সেই বিষয়গুলো অনেকটা পরিষ্কার নয়। এবং অনেক ক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন যারা পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন তারা আসলে কতটুকু পররাষ্ট্রনীতি সম্পর্কে বা অবগত, কতটুকু আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জানেন, এই প্রশ্নগুলো কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্লেষক মহলে চলে আসছে। উনারা কি আদৌ সে পররাষ্ট্রনীতি পরিচালনা করবার মতো যোগ্যতা সম্পন্ন লোক কিনা, নাকি শুধুমাত্র এক ধরনের কি বলে যে ইচ্ছার উপর ভিত্তি করে তারা পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন, এই প্রশ্নগুলো কিন্তু মার্কিন প্রশাসনের ক্ষেত্রে কখনোই আমরা দেখিনি যে মার্কিন প্রশাসনকে যারা চালাচ্ছে তাদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন এসেছে। কিন্তু প্রথমবার আমরা দেখলাম এই যে বর্তমান যে সরকার, সেই সরকার যাদেরকে নিয়োগ দিচ্ছেন তাদের অনেকের যোগ্যতা সম্পর্কে কিন্তু প্রশ্ন চলে আসছে। তো সার্বিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, যেহেতু আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে একটা প্রবণতা যে ওবামা প্রশাসন যে পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন সেখান থেকে বেরিয়ে এসে ভিন্ন ধারায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে নিয়ে যেতে, সুতরাং সেই ভিন্ন ধারা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখব বলে আমার কাছে মনে হয়। এবং বাংলাদেশের যে বর্তমান সরকার, আমরা দেখেছি বর্তমান সরকার ট্রাম্প প্রশাসনকে অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন। এই অভিনন্দন জানানোর মূল কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পূর্ববর্তী যে সরকার ছিলেন ওবামা প্রশাসনের সাথে
যে আমাদের গ্রামীণ ব্যাংক নিয়ে যে একটা ইস্যু ছিল বাংলাদেশ সরকারে, বর্তমান সরকার মনে করছেন যে ট্রাম্প প্রশাসন গ্রামীণ ব্যাংক নিয়ে কোনো কথা বলবেন না, এবং সেই গ্রামীণ ব্যাংকের যে বিষয়টা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য একটা অস্বস্তিকর বিষয় ছিল।